नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। आज के गतकाल के हमारा जे पर्यंत पाठ करेछिलाम तार परे थेके पाठ करब। हमारा गतकाल के आलोचना करेछिलाम, कृष्ण बोलछिलेन ब्रजबासी जत जन माता पिता सखागण सबे सबे हय मोर प्राणसम, तार मध्ये गोपीगण साक्षात मोर जीवन, তুমি মোর জীবনের জীবন। রাধারানীকে ভগবান কৃষ্ণ বলছেন, সেইভাবে তিনি বর্ণনা করছেন যে আমি তোমাদের ভক্তিতে তোমাদের স্নেহেতে তোমাদের প্রেমে সম্পূর্ণ বশীভূত, তোমার সবার প্রেমরসে আমাকে করিল বসে। তোমাদের প্রেমরসে আমি বশীভূত, তাই আমি তোমার অধীন, কেবল আমি তোমার অধীন। ভগবান সবাই নিয়ন্ত্রণ কর্তা হয়েও তিনি একজন ভক্তের অধীন। অহং ভক্ত পরাধীন অস্বতন্ত্র সাধুগ্রস্ত হৃদয় ভক্তের ভক্ত জনপ্রিয়। তো ভগবান বলছেন, হে ব্রাহ্মণ সকল, সমস্ত বেদ শাস্ত্রে বলা আছে আমি স্বরাট, আমি স্বতন্ত্র, কিন্তু আমি স্বতন্ত্র নয়, আমি পরতন্ত্র। কি পরতন্ত্র? আমি ভক্ত পরতন্ত্র। তো ভক্তের মধ্যে কি আছে যে ভগবানকে নিয়ন্ত্রণ করতে পারে? তো ভগবানকে নিয়ন্ত্রণ করার যে শক্তি ভক্তের মধ্যে রয়েছে সেটি হচ্ছে তার প্রেম। ভগবান আছেন প্রেমের ভিখারী বলা আছে। তো প্রেম যেখানে ভগবান তার বশীভূত হয়ে থাকবে। সেজন্য বলছেন, তোমার সবার প্রেমরসে আমাকে করিল বসে। তো আমি তোমার অধীন, ভগবান ভক্তের অধীন। তো তা সত্ত্বেও যদি আমাদের প্রেমের বশীভূত আছ, তাহলে আমাদের ছেড়ে কেন চলে গেছ? তো ভগবান বলছে, আমি কি করতে পারি? খ্রিস্ট বলছেন যে তোমার সবার ছাড়াইয়া আমার দূরদেশে লয়া, তোমাদের কাছ থেকে বাহির করে আমাকে দূরদেশে কে নিয়ে গেছে? রাখিয়াছে দুর্দৈব প্রবল, এই দৈব অত্যন্ত দুর্দান্ত। এই দৈবের দশায় আমাকে দূরে থাকতে হয়েছে। কিন্তু তোমরা মনে করো আমি খুব শান্তিতে আছি, না, তোমাদের বিরহে আমার অবস্থা খুব খারাপ। কিরকম? তোমাদের বিরহে আমি অত কষ্ট পাই যে আমি আর থাকতে পারি না। কি করে থাকবো? কারণ কৃষ্ণ আগে বর্ণনা করেছেন, ব্রজবাসীরা আছেন আমার প্রাণের মতন, গোপীরা আছেন আমার প্রাণ, আর রাধানী প্রাণের প্রাণ। তো প্রাণ ব্যক্তিকে বাঁচবে কি করে? তাহলে প্রাণ থেকে দূরে থাকে তুমি বেঁচে আছো কি করে? এখন তো তোর তো মৃত্যু হয় না পর্যন্ত, কিন্তু এখন তো বেঁচে আছো। তো কৃষ্ণ বলছে, হ্যাঁ সেটা ঠিক, প্রিয়া প্রিয় সঙ্গহীনা প্রিয় প্রিয়া সঙ্গবিনা না জিয়ে, এ সত্য প্রমাণ। এই কথাই ঠিক যে প্রিয় প্রিয়ার ব্যতি রেখে আর প্রিয়া প্রিয়র ব্যতি রেখে বেঁচে থাকতে পারে না। তা সত্ত্বেও কৃষ্ণ কি করে বেঁচে আছেন? তো উনি বলছেন যে আমি এই জন্য বেঁচে আছি, মোর দশা শুনে যাবে তার এই দশা হবে। আমার যদি মৃত্যু হয় তাতে আমার কোন দুঃখ নাই, আমি মৃত্যুকে ভয় পেয়ে যাবে মরছি না তা নাই। তোমরা যেহেতু আমার প্রাণ, তাই অতক্ষণ আমার মৃত্যু হতো, মৃত্যু শ্রেয়স্কর হতো। কেন মৃত্যু হচ্ছে না? না, আমি আমার মৃত্যুর কথা শুনলে তোমাদের মৃত্যু হবে, সেটা নিয়ে আমার ভয়। আমার মৃত্যুকে আমি ভয় পাই না, মর দশা শুনে যাবে তার এই দশা হবে, এই ভয়ে দুহে রাখে প্রাণ। এই জন্য প্রিয় আর প্রিয়া তাদের বিচ্ছেদে, যদিও ওরা জীবন হারানোর কথা, জীবনকে ধারণ করে রাখে। কেন? নিজের সুখের জন্য, প্রিয় প্রিয়ে প্রিয়ার সুখের জন্য আর প্রিয়া প্রিয়র সুখের জন্য। তো এইভাবে যদি প্রিয় আর প্রিয়ার কোনোদিন বিচ্ছেদ হয়, তাহলে তারা পরস্পর প্রতি ক্রোধ করে না। বিচ্ছেদ হলেও পরস্পরের হিত মঙ্গল কামনা করে। এই হচ্ছে যথার্থ সতী নারীর কর্তব্য। সেই সতী প্রেমবতী প্রেমবান সেই পতি বিয়োগে যে বাঞ্ছে প্রিয় হিতে, যথার্থ প্রিয় আর প্রিয়ার সম্পর্কটি কিরকম থাকবে, যখন পরস্পরকে কাছাকাছি পেয়েছে সেখানে তখন যেরকম তাদের হিত বাসনা করে, তাদের বিয়োগ হবে তখন তাদের হিত বাসনা করবে। তাহলে কি হবে না, প্রিয় যখন প্রিয়ার কাছে দূরে চলে যায়, দূরে বিয়োগেও যদি তার হিত বাঞ্ছা না করে, তাহলে কোনোদিন তাদের মিলন হবে না। বিয়োগে যদি পরস্পর হিত বাসনা করে, তাহলে কি হবে না, আবার তাদের মিলন হবে, মিলনের সুযোগ থাকবে। তাই কৃষ্ণ বলছেন, নাগনে আপন দুঃখ বাঞ্ছে প্রিয়জন সুখ। তো প্রিয় আর প্রিয়া তার নিজের সুখ, আমাকে ছেড়ে চলে গেল, আমাকে দেখছে না, আমাকে করছে না, এই দুঃখ সে দেখবে না। আমাকে ছেড়ে গেলেও সে যদি সুখে আছে, তাহলে আমার সেই সুখ, সেটা আমার সুখ। এই যে এরকম যে ভাব থাকে, নাগনে আপন দুঃখ বাঞ্ছে প্রিয়জন সুখ, সেই দুই মিলে অচিরাতে, তাহলে সেই দুজনের মিলন হবে। তো এই জন্য তোমরা জানো না, আচ্ছা এইটা তো আমার প্রাণ বাঁচাবার জন্য আমি মরছি না, আমি যদি দেহ ত্যাগ করি তাহলে তোমাদের এই অবস্থা হবে, এই দুঃখ আমি পাচ্ছি। আর তোমাদের জন্য আমি কি করছি, আমার জীবনটা আমি ধারণা করছি এই জন্য যে আমার মৃত্যুর কথা শুনলে তোমার মৃত্যু হবে, সেজন্য তোমাদের জন্য আমি কি করছি জানো, রাখিতে তোমার জীবন সেবি আমি নারায়ণ। আমি প্রতিদিন নারায়ণকে পূজা করি। কে পূজা করছে নারায়ণকে? কৃষ্ণ নারায়ণ পূজা করেন নাকি? কিন্তু এখানে যেহেতু কৃষ্ণের নরভাব, এই লীলারস আস্বাদন করার জন্য এই অভিমান, আমি একটি মানুষ, এই অভিমান, এই ভাবে তিনি বলছেন যে তোমাদের জীবন রক্ষা করার জন্য আমি নারায়ণকে পূজা করি। আর নারায়ণ কাছে শক্তি প্রাপ্ত হয় আমি প্রতিদিন তোমাদের কাছে যাই। হ্যাঁ, তার সত্যি আসি নীতি নীতি। কৃষ্ণ বলছেন নারায়ণ কাছে শক্তি প্রাপ্ত হয় আমি তোমাদের কাছে সবদিনকে মিলন হই। আসলে কৃষ্ণ প্রতিদিন মিলন হতেন গোপীদের সঙ্গে, কিন্তু যেহেতু বাহ্যিক ভাবে সবাই জানে যে কৃষ্ণ চলে গেছে মথুরা ছেড়ে, এ ব্রজ ছেড়ে কৃষ্ণ মথুরা চলে গেছে, তা সবাই জানে মথুরা চলে গেছে। তো যদিও কৃষ্ণ তাদের সঙ্গে মিলিত হচ্ছে সাক্ষাৎ, কিন্তু ওরা মনে করছে এটা তো হয়তো ভ্রম হচ্ছে আমার, এটা তো আমার একটা স্মৃতি, এটা স্বপ্ন বলে মনে করছে। কৃষ্ণ যাচ্ছে, কথা বলছে, লীলা করছে, কিন্তু ওরা জানে কৃষ্ণ তো মথুরা চলে গেছে। তোরা জাগরণে থেকে মনে করছো আমরা স্বপ্ন দেখছি। তা কৃষ্ণ বলছেন তোমার সঙ্গে ক্রীড়া করি নীতি যাই মধুপুরী, তোমাদের সঙ্গে ক্রীড়া করে আমি আবার রোজ মথুরা ফিরে যাই, কিন্তু তোমরা বুঝতে পারো না। হ্যাঁ, তাহা তুমি মানো মোর স্ফূর্তি, এটা স্ফূর্তি বলে মনে করো, তা স্বপ্ন বলে মনে করো, কিন্তু আমি নারায়ণের কাছ থেকে শক্তি পেয়ে তোমাদের কাছে যাই, প্রতিদিন যাই। আসলে নারায়ণের কাছ থেকে শক্তি পেয়ে কৃষ্ণ এইভাবে লীলা করছেন। এই কৃষ্ণকে, কৃষ্ণ যেখানে থাকুক না কেন, যে ব্রজবাসীদের কাছে চলে যাচ্ছেন, এর পিছনে আসল শক্তিটা কি, কে কৃষ্ণকে আকর্ষণ করে কি এসে পৌঁছাচ্ছে? নারায়ণের শক্তি পেয়ে কি কৃষ্ণ যাচ্ছেন, না এর থেকে আরো কিছু উন্নত শক্তি আছে যেটাকে কৃষ্ণকে আকর্ষণ করে ব্রজবাসীদের কাছে নিয়ে যাচ্ছে। তো দ্বিতীয় শ্লোকে পরবর্তী শ্লোকে এর আসল রহস্য বলছেন যে আমাকে আসলে কে নিয়ে যাচ্ছে না, মোর ভাগ্য মো বিষয়ে তোমার যে প্রেম হয় সেই প্রেম পরম প্রবল। আসলে নারায়ণের শক্তিতে আমি যাচ্ছি না, আমাকে কে সেখানে আকর্ষণ করে নিয়ে যাচ্ছে না, সেই প্রেম তোমার প্রেম সেটা আমার সৌভাগ্য বসাত, আমার সৌভাগ্যের দরুন তোমাদের আমার প্রতি যে প্রেম আছে সেই প্রেম খুব শক্তিশালী। ওই প্রেম অত শক্তিশালী যে আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সব কিছুর নিয়ন্ত্রণ কর্তা হয়, আমাকে নিয়ন্ত্রণ করে। আমি যে মায়া রজু দিয়ে অনন্ত কোটি জীবকে পরিচালনা করি, তো আমার ভক্ত প্রেম রজু দিয়ে আমাকে পরিচালনা করতে পারে, যে কোনো জায়গায় আমাকে আকর্ষণ করে নিয়ে যেতে পারে। এই পরম প্রবল মোর ভাগ্য মোর বিষয়ে তোমার যে প্রেম হয় সেই প্রেম পরম প্রবল। তার ফলে কি করে না, লুকায়া আমা আনে সঙ্গ করায় তোমার সামনে। লুকায়া মানে কেউ বাহিরে বুঝতে পারে না, কেউ দেখতে পারে না, আমি কেউ দেখতে পারে না তোমাদের সঙ্গে আসে লীলা করছি, কিন্তু তোমরা মনে করছো এটা স্ফূর্তি এটা স্বপ্ন। তাই আমি কি করব, প্রকট হ আনিবে সত্বর, খুব তাড়াতাড়ি প্রকট ভাবে সবাই বুঝতে পারবে সেইভাবে আমি আসব। তো এখনই আমি তোমাদেরকে ছেড়ে কেন সেখানে আছি না, যাদবের বিপক্ষ দতদুষ্ট কংসপক্ষ, এই যাদবের শত্রু এই কংসর যারা পক্ষপাতি করে তাহা আমি কইলু সব তাদের সবাইকে মেরেছি। আছে দুই চারজন, দুই চারজন আছে তাহা আমি মারি বৃন্দাবন আইলাম জানি হ নিশ্চয়, তাদেরকে মেরে আমি তাড়াতাড়ি চলে আসবো। তাদেরকে মেরে আমি তাড়াতাড়ি চলে আসবো। দন্তবক্রকে বধ করে ভগবান কৃষ্ণ বৃন্দাবনে এসেছিলেন। তো এখানে কেউ বলতে পারে যে ভগবান কৃষ্ণ কৃষ্ণের জন্য যাদবরা কি অত প্রাধান্যপূর্ণ হয়ে গেল যে ব্রজবাসীদেরকে দুঃখ দিয়ে যাদবদেরকে সুখ দেওয়ার জন্য তাদের সুরক্ষা করবার জন্য তাকে ব্রজবাসীদেরকে পরিত্যাগ করে দরকারে থাকতে হলো না? শুধু তাই নয়, আমি যদি তোমাদের এখানে থাকি তাহলে সমস্ত অসুররা তোমাদের উপর আক্রমণ করবে, তাই আমি সেখানে যাই না। ঠিক আছে, তুমি ব্রজে নাও থাকতে পারো, তুমি মাঝে মাঝে দেখা করতে পারো। তো সেরকম বলরাম তিনি ব্রজ পরিত্যাগ করার পরে একবার আসে দুই মাস ছিলেন। তো কৃষ্ণ যে অত বিরহ ব্রজবাসীর ভোগ করছে, কৃষ্ণ ব্রজ পরিত্যাগ করলেও যদি মাঝে মাঝে আসতেন নন্দ দর্শন দেখা করতেন গোবিন্দের সঙ্গে দেখা করতেন তাহলে তো সমস্যার সমাধান হয়ে যেত, অত উৎকণ্ঠা থাকতো না। তাহলে সেটুকু কৃষ্ণ কেন করছে না? তো তার কারণ দেখানো আছে, এই জন্য কৃষ্ণ করছে না। যদি কৃষ্ণ ব্রজবাসীদের সম্পর্ক রাখবে তাহলে কৃষ্ণের প্রতি যাদের শত্রুতা রয়েছে তো কৃষ্ণ ব্রজে নেই বুঝতে পারে এই ব্রজকে আক্রমণ করবে। তাই শুধু যাদবদেরকে রক্ষা করার জন্য নয়, সেই শত্রুগণ হইতে ব্রজজন রাখিতে রহি রাজ্যে উদাসীন হয়া, আমি সেই শত্রুগণের হাত থেকে ব্রজবাসীদেরকে সুরক্ষা করার জন্য এই দ্বারকায় উদাসীন হয়ে বসে আছি। যেবা স্ত্রী পুত্র ধনে করি রাজ্য আবরণে যদুগণের সন্তোষ লাগিয়া, এই যদুগণকে সন্তুষ্ট করার জন্য, যদুগণকে সন্তুষ্ট করা কৃষ্ণের আসল লক্ষ্য নাই। আসলে কৃষ্ণ কেন ব্রজে যেতে পারছে না, এর পেছনে কৃষ্ণের লীলাশক্তি যোগমায়ের একটা বিরাট অবদান আছে। কারণ কৃষ্ণের লীলাশক্তি যোগমায়ের কাজ কি, সবসময় কৃষ্ণকে আনন্দ প্রদান করা, রস আস্বাদন করার দিকে চেষ্টা করানো। তো যখন কৃষ্ণ ব্রজবাসীদের সঙ্গে থাকেন, সম্ভোগ লীলা বিলাস করেন, তো এই সম্ভোগ লীলা বিলাসটাকে একটা বিপ্রলম্ব ভাব আছে। বিপ্রলম্ব ভাবটা কি, যখন যে যাকে ভালোবাসে তার থেকে যখন দূরে থাকবে তাকে বলে বিপ্রলম্ব বা বিরহ ভাব। তো প্রভুপাদ দৃষ্টান্ত দিয়ে বলছেন, এই বিরহে নাকি প্রেম আরো বলবত্তর হয়, আরো শক্তিশালী হয়। কিরকম? প্রভুপাদ বলছেন, যেরকম স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, তো স্বামী বাড়িতে আছে, স্বামীর সেবা করছে, স্বামীর প্রতি আসক্ত আছে, কিন্তু স্বামী যখন দূরে দেশে চলে যায় তো স্ত্রী সবসময় স্বামীর কথা চিন্তা করে, এই চিন্তা করে করে স্বামীর প্রতি তার আসক্তি আরো বেশি বেড়ে যায়। তো এইভাবে ভক্ত আর ভগবানের মধ্যে এই আসক্তি ভাবকে পরিবর্তিত করতে হলে কি করতে হবে, না লীলাশক্তি যোগমায়া দেখছেন যত বেশি দিন কৃষ্ণকে ব্রজবাসীদের কাছে দূরে রাখতে পারব তত এদের সম্পর্ক আরো গাঢ় ঘন হবে, আরো দৃঢ় হবে। যত বেশি দিনের ব্যবধান থাকবে প্রিয় আর প্রিয়ার মধ্যে তখন পুনঃ মিলন আরো বেশি অত্যধিক আনন্দকর সুখদায়ক হবে। তো সেখানে যোগমায়া এইরকম একটা লীলা সংগঠিত করছেন যাতে কৃষ্ণ যত বেশি দিন ব্রজবাসীদের কাছ থেকে দূরে থাকতে পারে। তো তাই সেই কথা কৃষ্ণ এখন বলছেন যে আমি যত দূরে থাকি না কেন কিন্তু তোমাদের প্রেম অত প্রবল হয়ে উঠছে, কারণ ভগবান কাছ থেকে ভক্ত যত দূরে থাকবে তো ভক্তের প্রেম আরো আরো প্রবল হবে, শক্তিশালী হবে, আর যত শক্তিশালী হবে সেটা ভগবানকে ভগবানের অক্ষমতা দেখা যাবে। কিসের অক্ষমতা? ভগবান যে নিজেকে সবার কাছে লুকিয়ে রাখতে পারে এই লুকানোর ক্ষমতা ভগবান হারিয়ে ফেলবে, তো ভগবান অটোমেটিক প্রকাশিত হবে, এই প্রেম যখন আরো প্রবল হবে। ঠিক যেরকম জগন্নাথ পুরীতে এই জগন্নাথের অনবসর হয়, 15 দিন স্নান পূর্ণিমার পরে 15 দিন জগন্নাথ দর্শন দেবে না, তো সেখানে জগন্নাথের জোর লীলা হবে, আসলে জগন্নাথের অঙ্গরাগ হয় সেই সময়, তার জোর লীলা হয়, ভগবান নিভৃতে লক্ষ্মী দেবীর সেবা গ্রহণ করেন, তো সারা বছর সমস্ত ভক্তদের দেখাশোনা করেন, তাদের মিনতি শ্রবণ করেন, তো 15 দিন ফিক্সড লক্ষ্মী দেবীর জন্য, শুধু লক্ষ্মী দেবী সেবা করতে পারবে, তা কেউ আর দর্শন করতে পারবে না। তো এই সময় একবার কি হয়েছে, দক্ষিণ ভারত থেকে একজন ভক্ত ভগবানের ভক্ত এসেছেন, আলুয়ার বলা হয়, আলুয়ার, একজন আলুয়ার এসেছে, ও পুরাণে পড়তে পেরেছেন যে ভগবান পরম ব্রহ্ম পুরীতে আবির্ভূত হয়েছেন, তাকে দর্শন করলে জীবনের সদ্গতি লাভ হবে, মুক্তি লাভ করবে, তো খুব ব্যাকুলিত হয়ে সে দক্ষিণ ভারত থেকে এসছে। তো যখন এসেছে সেই সময়ে এই অনবসর সময় জগন্নাথের জ্বর, দরজা বন্ধ, তো বলছে আমি জগন্নাথ দর্শন করব, তখন দ্বৈতাপতি পাণ্ডারা বলছে না না, ভগবানের জ্বর হয়েছে, ভগবান দর্শন দেবে না। তো ও বলছে কি, ভগবান আবার জ্বর হয় নাকি, কি ফালতু কথা বলছো, এখন দরজা খোলা আমি ভগবানকে দর্শন করব। তো পাণ্ডারা বলছে ঠিক আছে, তোমাদের ভগবানের জ্বর না হতো, আমাদের ভগবানের জ্বর হয়, তা আমরা দেখাতে পারবো না, এ খুব দুঃখ পেয়েছে, আমি অত দূর থেকে আসলাম, যদি ভগবানের দর্শন করতে পারবো না তাহলে জীবন রক্ষাকার কি লাভ আছে, তো আমি জীবনকে সমুদ্র জলে বিসর্জন করব, ভগবানের বিরহে আমার পক্ষে থাকা সম্ভব নয়। তখন সে কি করছে, দক্ষিণ দরজা দিয়ে সমুদ্রের দিকে হাঁটা শুরু করেছে, সমুদ্রের অন্ত ঘর বাড়ি রাস্তাঘাটে এরকম ছিল না, তো জঙ্গল ছিল, তো জঙ্গল দিয়ে যখন সমুদ্রের দিকে যাচ্ছে, যে জগন্নাথের বড় চিন্তা হয়ে গেছে, আমার অত বড় ভক্ত আমার বিরহে এখন প্রাণ বিসর্জন করলে তো আমার অপযশ হয়ে যাবে, আর এইদিকে আমার জ্বর লীলা হাত আমরা দর্শনও দিতে পারবো না, তখন হনুমানকে পাঠিয়েছেন, তুমি যাও গিয়ে আমার ভক্তকে বুঝিয়ে বলো যেটা মিথ্যা নয়, সত্যি সত্যি আমার জ্বর লীলা হচ্ছে, জ্বর হয়েছে, আমার একজন দ্বৈতাপতি বলছিল
যেন জ্বর হয় নাকি ভগবান এতর সতেজ জগন্নাথের গায়ের টেম্পারেচার বেড়ে যায়। তারা কি করে জগন্নাথকে ঠান্ডা করার জন্য তো সিসমি অয়েল তিল তেল মাটিতে এক বছর আগে পুঁতে রাখা হয় আর ওই তেল জগন্নাথের গায়ে মাসাজ করা হয়। হ্যাঁ, আর সেই রকম পথ্য দেওয়া হয়, মেডিসিন দেওয়া হয়। এই 15 দিন তো পান্ডারা পূজা করবে না, ব্রাহ্মণরা পূজা করবে না, ব্রাহ্মণদের অধিকার নেই। এই সবর যারা দৈতাপতি সবর পরিবার তারা পূজা করবে, কেননা এই দৈতাপতিরা ভগবানের পরিবারের লোক, যেমন ভগবানের নবকলের হবে তখন যেরকম বাড়িতে কেউ দেহত্যাগ করলে যা সব বিধিবিধান পালন করে এই দৈতাপতিরা সব পালন করবে, ঘর পরিষ্কার করবে, সব কিছু করবে। এদের বাড়িতে যদি কেউ মারা যাবে যে কোনো আগুন দিয়ে পড়ানো যাবে না, এই জগন্নাথের কিচেন থেকে আগুন নিয়ে আসতে হবে রান্নাঘর থেকে, এদের ওর বাড়ির লোক। তো ব্রাহ্মণেরা সারা বছর পূজা করবে, কিন্তু যখন শরীর খারাপ হবে ব্রাহ্মণদের কিন্তু অধিকার নেই পূজা করার জন্য, সেবা করার জন্য বাড়ির লোক সেবা করবে। তাই সবার দৈতাপতিরা এই 15 দিন জগন্নাথের সেবা করবে। আর তারা কি করে সেবা করবে, তারা জগন্নাথের ভোগ লাগাবে। আমি শুনেছি তারা জগন্নাথ বলদেব সুভদ্রাকে ভোগ দিবে, আর সমস্ত দৈতাপতি যত আছে তারা সব সে গর্ভ মন্দির ভিতরে সেখানে সব একসঙ্গে বসবে, যেখানে জগন্নাথ থাকবে, জগন্নাথকে পাতা দেবে, নিজের পাতা লাগাবে। আর ওদের তো পৈতা নেই, ও তো গায়ত্রী জানে না, তা পুজো দেবে কি করে, তা সব রেখে দিয়ে বলবে হে জগন্নাথ খাও, বাস এইটাই এইটাই মন্ত্র ওদের, খা বলে সব নিজে খাওয়া শুরু করে দেবে, একসঙ্গে জগন্নাথের সঙ্গে খাবে। আর খেয়ে দিয়ে সে একটু পাতা পাতা সব ফেলে দিয়ে রাখবে সেখানে, 15 দিন কোনো কিছু পরিষ্কার হবে না, সেখানে পড়ে থাকবে। জগন্নাথ যে অত নীতি নিয়ম, অত পরিষ্কার পরিচ্ছন্ন, কত নিষ্ঠা, তো সেই জগন্নাথ আবার এইভাবে জীবনযাপন করার অভ্যাস রয়েছে। হ্যাঁ, যে একসঙ্গে খাবে, মন্ত্র নাই, পরিষ্কার নাই, পরিচ্ছন্নতা নাই, একটু ফেলে দিয়ে যাবে, এই জন্যই সে হচ্ছে ভগবান অনুর অনিয়ান মহত্তমহিয়ান। সমস্ত নিষ্ঠার চরম স্তরে গ্রহণ করবে, আর কোনো নিষ্ঠা নেই, কোনো নিয়ম নেই, কিছু নেই, তাতেও সে নিজে থাকতে পারে, তার বেশি আনন্দ। তা বিশেষ লোকদের সে সুযোগ দিয়েছে, তার নিজের লোক যারা তারা খাবে, হ্যাঁ একই সঙ্গে খাবে। আর আমি শুনেছি ওই 15 দিন পরে যখন সে প্রসাদ মহাপ্রসাদ নিয়ে আসাবে, এই 15 দিন পরে বাইরের কোনো লোক সে প্রসাদ পাবে না, এবং ওদের বাড়িতেও নিয়ে যেতে পারবে না। 15 দিন পরে ওরা বাড়িতে নিয়ে আসবে, সেসব প্রসাদগুলি খুব ফ্রেশ, সুন্দর সুগন্ধ, কোনো প্রসাদ নষ্ট হবে না, সব থাকবে। তো এই জগন্নাথ তাদের জন্য জগন্নাথ লীলা আলাদা, কিন্তু দক্ষিণ ভারত থেকে ভক্ত আসছে এ তো বুঝে না, এসে তাৎপর্য তখন ভগবান কি করছেন, তো বলছে আমার বিরহে আমার ভক্ত প্রাণ বিসর্জন করবে, আমার অপযশ হয়ে যাবে, হনুমানকে পাঠিয়েছেন, তুমি যাও, তুমি গিয়ে বলো এই আলোয়ারকে যে সত্যি সত্যি আমার জ্বর হয়েছে, ও যেন আরো 15 দিন অপেক্ষা করে, এটা বিশ্বাস করা উচিত। তো হনুমান গিয়েছে, তো এই আলোয়ার যেতে যেতে মনে করছে পিছন থেকে কেউ যেন আসছে, তাকিয়ে দেখছে পিছনে বিরাট হনুমান, 30 ফুট লম্বা একটা হনুমান আসছে পিছনে পিছনে। তখন হনুমানকে বলছে, শোনো তুমি তো বিশ্বাস করছো না জগন্নাথের জ্বর হয়েছে বলে, না আসলে জগন্নাথের জ্বর হয়েছে, জগন্নাথ স্বয়ং আমাকে পাঠিয়েছেন, তুমি আমার কথা বিশ্বাস করো বলে তুমি চলো। তুলতে আমি গেলে এখন দর্শন পাবো, না না দর্শন কি করে পাবো, এখন 15 দিন কাউকে দর্শন দেওয়া হবে না, লক্ষ্মী দেবী ভগবানের সেবা করছেন, ভগবানের জ্বর হয়েছে, 15 দিন তুমি অপেক্ষা করলে অবশ্যই দর্শন পাবে। কিন্তু এর একটি জিদ, না না আমাকে এক্ষুনি দর্শন করতে হবে, আমাকে এক্ষুনি দর্শন করতে হবে। যত প্রকার হনুমান বোঝাতে আর শুনছে না, তো বুঝাতে বুঝাতে হনুমান তো ফিরে গেছে, যা একে বুঝিয়ে হবে না। তখন এই লোক আবার হাতা দেওয়া শুরু করেছে, কিন্তু সমস্যা কি হয়েছে, ওই জঙ্গল ভিতরে ছিল তো, তো মন্দির থেকে বেরিয়ে সোজা দক্ষিণ দিকে হাঁটা দিচ্ছিল, তাহলে 2-3 কিলোমিটার পরে সমুদ্র পড়ে যেত। জঙ্গলের মাঝে যখন হনুমানের সঙ্গে কথাবার্তা করছে, ও দিক হারিয়ে ফেলেছে, কোনটা পূর্ব পশ্চিম দক্ষিণ ভুলে গিয়েছে, তাই দক্ষিণ দিকে হাঁটা দেওয়ার পরিবর্তে ও পশ্চিম দিকে হাঁটা দেওয়া শুরু করেছে। 2 কিলোমিটার 3 কিলোমিটার 5 কিলোমিটার 10 কিলোমিটার 15 কিলোমিটার হাঁটছে হাঁটছে আর সমুদ্র আসছে না। তো সমুদ্র তো আসছে না, কিন্তু এদিকে এর প্রাণ বিসর্জন হচ্ছে না, ভগবানের দর্শন করার ব্যগ্রতা আরো প্রখর প্রচন্ড হচ্ছে, আর সে বিরহে অস্থির হয়ে পড়েছে যেতে যেতে যেতে। মানে ভগবানকে দর্শন করার ব্যগ্রতা অত তীব্র হয়ে গেছে, ভগবান সর্বশক্তিমান হয়েও সবাই কাছে থেকে নিজেকে লুকাতে পারলেও এই অলওয়ার কাছে থেকে নিজেকে লুকাবার সামর্থ্য হারিয়ে ফেলেছেন। তারপরে কি হয়েছে না, 20 কিলোমিটার ধরে ব্রহ্মগিরি বলে একটা জায়গায় পৌঁছেছে, আর তার অত তীব্র বিরহ, ভগবানকে দেখার বাসনা অত তীব্র হয়ে গেছে, তো ভগবান সঙ্গে সঙ্গে নিজেকে সেখানে প্রকাশ করে দিয়েছেন। তো যেহেতু সে দক্ষিণ ভারতের বিষ্ণু ভক্ত ছিল, তো ভগবান চতুর্ভুজ নারায়ণ রূপে সেখানে প্রকাশিত করেছেন জগন্নাথ। সেখানে সেমিতে অলওয়ার নাথ বলে, অলার নাথ, এখন অলার নাথ বলে, অলওয়ারের নাথ ছিলেন। সেটা বলার উদ্দেশ্য আছে যে কে ভগবানকে আকর্ষণ করে, যে ভগবান সবাইকে নিয়ন্ত্রণ করতে পারে, তো সে ভগবানকে কে নিয়ন্ত্রণ করতে পারে? তোমার যে প্রেম গুণ করে আমার আকর্ষণ, তোমাদের প্রেমের গুণ, তা সেই আমাকে আকর্ষণ করে আনিবে আমার, আনিবে আমার দিন 10-20, এই 10-20 দিনের মধ্যে অল্প দিনের মধ্যে আমি এসে যাব। পুনরাশি বৃন্দাবনে ব্রজবধূ চমাসনে বিলসিব রজনী দিবসে, হে ব্রজবধূ সকল, তোমাদের সঙ্গে এসে আমি আবার এখানে বিলাস করব তোমাদের সঙ্গে। এইভাবে ভগবান কৃষ্ণ রাধারানীকে বলে, এত তারে কহি কৃষ্ণ ব্রজে যাইতে সৎকৃষ্ণ, ব্রজে যাওয়ার জন্য অত্যন্ত ব্যাকুলিত তিনি একটা শ্লোক পড়ে রাধারানীকে শুনিয়েছেন। সেই শ্লোক শুনি রাধা খণ্ডিল সকল বাধা, সেই শ্লোক শুনে রাধারানীর সমস্ত বাধা দূরীভূত হয়ে গেছে। তো কৃষ্ণ প্রাপ্তে প্রতীতি হলো, তখন তার বিশ্বাস হয়েছে হ্যাঁ নিশ্চয়ই কৃষ্ণ আমাদের কাছে ফিরে আসবে। তো ভগবান বলছেন এই শ্লোকটি, মই ভক্তি ভূতানাম অমৃতত্বায় কল্পতে দৃষ্টা যত আসিনাত মত স্নেহ ভবতী নাং মদাপনা, জীব আমার ভক্তিযুক্ত হওয়ার ফলে অমৃতত্ব লাভ করে, ভগবত ধাম ফিরে যায়। হে ব্রজবালাগণ, তোমরা যে আমার প্রতি অনুরক্ত হয়েছ তা তোমাদের পক্ষে অত্যন্ত কল্যাণজনক, কেননা এই অনুরাগেই আমাকে লাভ করার একমাত্র উপায়। আমি যেখানে থাকি না কেন তোমার এই অনুরাগেই আমাকে আকর্ষণ করবে। তো এইভাবে বলে ভগবান কৃষ্ণ ব্রজবাসীদেরকে আশ্বাসন দিয়ে পাঠিয়ে দিয়েছেন, মানে দ্বারকা ফিরে গেছেন, আর ব্রজবাসীরা ব্রজে ফিরে গেছে। তো কিছুদিন অতীত হয়েছে, অল্প দিন অতীত হয়েছে বা কিছুদিন অতীত হয়েছে, কিন্তু এই অল্প দিনের মধ্যে রাধারানী আর ব্রজবাসীর বিরহ ভাব আরো তীব্র হয়েছে। তো কেউ বলতে পারে কেন, কৃষ্ণ তো বলেছেন আমি 10-20 দিনের মধ্যে চলে আসবো, কিন্তু রাধারানী ব্রজবাসীদের বিরহ অত তীব্র হয়েছে যে রাধারানী কৃষ্ণের বিরহে আর জীবন ধারণ করে থাকতে পারছে না, মানে দেহ ত্যাগ করবে, এরকম ব্রজের অবস্থা হয়ে গেছে, দেহ ত্যাগ করবে। এই যে কৃষ্ণ দ্বারকা ফিরে গিয়েছেন, তো দ্বারকা ফিরে গিয়ে এই ব্রজের প্রতি তার আসক্ত তত বেড়ে গেছে, সে বারম্বার মূর্ছা হয়ে যাচ্ছেন, কৃষ্ণ একদম জ্ঞানশূন্য হয়ে যাচ্ছেন। তো এইরকম একদিন কৃষ্ণ অজ্ঞান হয়ে মূর্ছা হয়ে পড়ে আছেন, ঠিক সেই সময় বলরাম উদ্ধব আর নারদ মুনি সেখানে এসে উপস্থিত হয়েছেন। কৃষ্ণ সে মূর্ছায় পড়ে আছেন, তো সবাই জানে কৃষ্ণ কেন মূর্ছা হয়ে গেছেন, একমাত্র রাধার বিরহে। তাই সবাই বলছেন এই নারদমণি, আপনি কৃষ্ণের কর্ণেতে গিয়ে রাধারানীর নাম কীর্তন করুন, তো এখনই কৃষ্ণ তার চেতনা ফিরে পাবে। তো নারদমণি তার বীণা নিয়ে রেডি, যে কৃষ্ণের কাছে কানে রাধারানীর নাম কীর্তন করবে। তো এখন দেখা গেল উদ্ধব খুব গম্ভীর হয়ে বসে আছে, তো কি ব্যাপার? উদ্ধব বলছে থামো 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 থামো, এখন রাধারানীর নাম বলতে হবে না, দেখে না? এখন যদি রাধারানীর নাম কীর্তন করা হয় আর কৃষ্ণ যদি তার চেতনা ফিরে পায়, তো ব্রজ ভাবে এইরকম ভাবিত হয়ে আছে, তো এক্ষুনি সে ব্রজে যেতে চাইবে, এক্ষুনি ব্রজেতে চাইবে। আর ব্রজে গেলে কি হবে না, ব্রজের যা দুরবস্থা এখনই, ব্রজবাসীরা যে দয়নীয় অবস্থা, তাকে যদি কৃষ্ণ দর্শন করে, কৃষ্ণের বিরহে ব্রজবাসীদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, তারা শুধু কান্না করছে, মানে একেবারে অবস্থা খারাপ। তো এইরকম অবস্থা যদি কৃষ্ণ দেখবে তাহলে সে তারা ব্রজ থেকে ফিরবে না, তো ব্রজেই থেকে যাবে। তাহলে আমরা দ্বারকা থেকে কৃষ্ণকে হারাবো, তাই এখন কৃষ্ণকে জাগাও না, জাগালে এখন দৌড়াবে সেখানে আর ফিরে আসবে না। তাহলে কি করা যাবে, এটা কাজ কর, একজন গিয়ে আগে চলে যাও বৃন্দাবনে, ব্রজে গিয়ে একটা খবর দাও যে কৃষ্ণ আসছে। হ্যাঁ, এই কৃষ্ণ আসছে, আমরা আগে খবর দিতে এসেছি। তো কৃষ্ণ আসার রাস্তায় বহু রাজারা তাকে সম্বর্ধনা জানাচ্ছে, উপহার দিচ্ছে, এই জন্য দেরি হচ্ছে আসছে। তো ব্রজবাসীরা যখন শুনবে যে কৃষ্ণ আসছে, তাহলে তো তারা সুন্দর বড় মহোৎসব করবে, ব্রজকে ভালো করে সাজাবে, নিজেকে ভালো করে সাজাবে, খুব আনন্দ উৎসব করবে। আর এই আনন্দ উৎসবের সময় আমরা কৃষ্ণকে নিয়ে যাব। আর কৃষ্ণকে দেখবাও ব্রজে তো খুব সবাই খুব ভালো আছে, তো দুই চার দিন থেকে আবার দ্বারকায় ফিরে যাবে। তো এই পরিকল্পনা তারা করেছে। এখনই তো কে তাহলে যাবে ব্রজে খবর দিতে, কে যাবে? তো সব লাঙ্গ উদ্ধব, তুমি তো কৃষ্ণের দূত, তুমি যাও, তুমি গিয়ে খবর দিয়ে দাও। তো উদ্ধব বলছে, না বাবা, আমি আর যাবো না, আমি একবারে দূতগিরি করেছি। যখন কৃষ্ণ মথুরায় ছিলেন, একবার উদ্ধবকে দূত করে পাঠিয়েছিলেন, উদ্ধব গিয়েছে ব্রজবাসীদেরকে আশ্বাসনা দেবে, কারণ ব্রজ গোপিকারা নন্দ যশোদা সবাই খুব কান্না করছে, আশ্বাসনা দিতে কৃষ্ণ পাঠিয়ে চিঠি দিয়ে পাঠিয়েছেন যে আশ্বাসনা দেবে। তো উদ্ধব গিয়েছে, সে রাজ পোশাক পরিধান করে, সে মুকুট পরে ঘোড়া গাড়িতে করে গিয়েছে ব্রজবাসীদের সাক্ষাৎ করতে। আর সেখানে ব্রজবাসীদের কৃষ্ণ প্রেম দেখেছে, উদ্ধব মনে করতো আমি সব থেকে বড় ভক্ত কৃষ্ণের, আমি খুব প্রেমিক ভক্ত মনে করতো। আসলে দ্বারকা মথুরায় উদ্ধবই সব থেকে শ্রেষ্ঠ প্রেমিক ভক্ত ছিল। ব্রজে গিয়েছে, প্রথমে বাবা মার সঙ্গে দেখা করতে গিয়েছে, সন্ধ্যাবেলা গেছে, সন্ধ্যাবেলায় কেউ যেন রাত্র হয়ে গেছে একটু, প্রথমে গিয়ে নন্দ মহারাজের ঘরে পৌঁছেছে। তো তাদের সে বুঝাচ্ছে যে কৃষ্ণ কি সাধারণ ছেলে মনে করছো, তোমরা কেন দুঃখ পাচ্ছ, ও ভগবান, ও পরমেশ্বর, ও সবার হৃদয় আছেন, সব বড় জ্ঞান দিয়েছে। তো নন্দ মহারাজ সব শুনছেন, তো শুনে শুনে শেষে বলছেন, আরে উদ্ধব, আমি তো মনে করছিলাম তুমি বৃহস্পতির শিষ্য, বড় বুদ্ধিমান ব্যক্তি, এখনই বুঝতে পারছি তুমি নম্বর ওয়ান মূর্খ। উদ্ধব হাঁ করে বসে আছে, কি ব্যাপার? আর তুমি আমাকে বুঝাচ্ছ যে কৃষ্ণ ভগবান, তার জন্য দুঃখ কর না, তোমার কোনো কান্ডার জ্ঞান নেই, সবাই তার ছেলেকে ভালোবাসে, আমি আমার ছেলেকে ভালোবাসি, তো আমার ছেলে চলে গেছে, আমি কান্না করছি, আর তুমি আমাকে বুঝাতে বলছো তোমার ছেলে ভগবান, যদি আমি আমার ছেলে ভগবান হলে তার বেশি কান্না করবো তাহলে। আরে ভগবান ছেলে ছেলে চলে গেল আমার ছেড়ে, তাহলে এইটাকে বুঝাবার উপায় নাকি, তোমার কি বুদ্ধি আছে? উদ্ধব হচ্ছে আমি ভগবান বলে বললে ও আর কান্না করবে না, কিন্তু নন্দ উল্টোকে বুঝিয়ে দিয়েছে যে সাধারণ ছেলের জন্য সবাই কান্না করে, তুমি আগে বলছো আমার ছেলে ভগবান, ভগবান হয়ে চলে গেল আমি তার বেশি কান্না করবো। উদ্ধব চুপ হয়ে গেছে। আর নন্দ যশোদার কৃষ্ণের প্রতি যা প্রেম, সেই প্রেম থেকে অবাক, সারা রাত নন্দ মহারাজের সঙ্গে শুধু ওই কৃষ্ণের লেখা আলোচনা, সারা রাত আর ঘুম হয় না। সকাল হয়ে গেছে, সমস্ত ব্রজবাসীরা জেগেছে, একদম ভোরবেলা জেগেছে, আর দেখছে নন্দ মহারাজের দরজার কাছে একটা রথ দাঁড়িয়ে আছে। তো গোপীরা চিন্তা করছে, ই আবার কি আসলো, এটা অক্ষুর যে এসেছিল রথে, সবার তো গায়ে ভয় এসে গেছে। হ্যাঁ, বলে না, ঘর পোড়া গাই ঘর যা পড়ে যায় গাই সিন্ধু দিলে ভয় পায়, এই রথ এসে নিয়ে গেছিল কংস তো কৃষ্ণকে নিল, আবার কাকে নিতে এসেছে? তো বিভিন্ন কথা বলছে, তা আলোচনা করছে। তো দেখতে দেখতে উদ্ধবকে দেখেছে, উদ্ধব তো উদ্ধব দেখতে কৃষ্ণের মতন, তার গায়ের রং সবকিছু। তো ওরা বলে কৃষ্ণ এসেছে, মানে সব দৌড়াচ্ছে কৃষ্ণ এসেছে বলে। তো দেখছে রে এটা কৃষ্ণ তো নয়, সে উদ্ধব। হ্যাঁ, তো উদ্ধব তাদেরকে বিভিন্ন প্রকার আশ্বাসনা দিচ্ছে। তো যা কিছু আশ্বাসনা সে কোনো কিছু কাজে লাগছে না। তো উদ্ধব তাদের ব্রজ গোপিকাদের সেই প্রেমের চমৎকার দেখতে আশ্চর্য হয়ে গেছে, আর তাদেরকে জ্ঞান দিয়ে তাদেরকে সন্তুষ্ট করবে কি? তো সেও ব্রজপ্রমে ব্যাকুলিত হয়, সে নিজেই কান্না করা শুরু করেছে, নিজেই গোপীদের মতো কান্না করতে শুরু করেছে, গোপীদের কৃষ্ণ মতো প্রেম দিয়ে নিজেই কান্না করছে। তখন কান্না করতে 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 মথুরায় ফিরে এসেছে। তো মথুরায় ফিরে এসে উদ্ধবকে কৃষ্ণ দেখছেন, কৃষ্ণ উদ্ধব, উদ্ধব তোমার কি হলো? তো তুমি তো গেছো ওদেরকে বুঝাতে, ওরা কান্না করতে বুঝাতে গেছিল, তো ওদেরকে বুঝায় তাদের কান্না বন্ধ করবে কি? উদ্ধব নিজে কান্না করতে করতে আসছে। তখন কৃষ্ণ বলছে, উদ্ধব তুমি তাকে বুঝিয়েছ? তো উদ্ধব বলছে, হ্যাঁ আমি ওদেরকে বুঝিয়েছি। না কি করতে বুঝিয়েছ? তো উদ্ধব বলছে, দেখো আমি তো সবাইকে জ্ঞান দিই, সবাইকে বুঝাই, কেউ যদি মারা যায় আমি ওদেরকে বলি, দেহি নস্মিন যথা দেহে কৌমারং যৌবনং যারা, এই আত্মা নিত্য, এইসব অনিত্য, জগৎ মিথ্যা, জগৎ অনিত্য, কেন তোমরা কান্না করছো, সব বুঝাই। কিন্তু ওখান থেকে দেখলাম ওরা তোমার জন্য কান্না করছে, সেখানটা আমি বলতে পারি না, তুমি অনিত্য, এইসব মায়া আমাকে বলতে পারি না। তাই তারা যে কান্না করছে, কান্না দেখে আমি তো কান্না বন্ধ করবো কি বলবো? বললাম, খুব ভালো ভালো, তোমরা বেশি করে কান্না করো। আর শুধু ওরা কান্না করে না, আমিও কান্না করতে করতে আসছি। তো ওদের কান্না, তোমার কোনো কিছু জ্ঞান ওদের কান্না বন্ধ করতে পারে না। তুমি যে পরমেশ্বর ভগবান, এই জ্ঞান দিয়ে ওদের কান্না বন্ধ হবে না, কেননা তারা তোমাকে পরমেশ্বর বলে জানতে চায় না, তারা তোমাকে একমাত্র প্রাণেশ্বর বলে জানতে চায়। তুমি গেলে তাদের কান্না বন্ধ হবে। কৃষ্ণ শুনেই বাস উদাসীন। তো উদ্ধব ব্রজগোপিকাদের এইরকম ভাব দেখে বলছে, তোমাদেরকে সান্ত্বনা দেওয়ার আর কোনো উপায় নেই, আমি অবশ্যই গিয়ে কৃষ্ণকে বলবো। কৃষ্ণ যেন এক্ষুনি এসে তোমাদের সঙ্গে সাক্ষাৎ করে। তাই উদ্ধব গিয়ে কৃষ্ণকে বলছে, তুমি যাও, কিন্তু কৃষ্ণ যায় না। তো উদ্ধব বলছে, আমি অত বড় বড় কথা বলে এসেছি ব্রজগোপিকাদেরকে, এত বছর চলে গেছে, আমি যদি এখনই যাই বলি কৃষ্ণ আসছে, তোরা লাঠি নিয়ে আমাকে পিটাই দেবে। তুমি মিথ্যুক প্রতারক, অতদিন আগে বলে গেছে, এখন আবার আমাকে ঢপ দিতে এসেছ যে কৃষ্ণ আসছে বলতে, আমি আর ওদের সামনে যাবো না রে বাবা। তো উদ্ধব যাবে না, তাহলে কে যাবে? বলরাম তুমি যাও, তুমি গিয়ে সংবাদ দাও। তো বলরাম বলছে, না না আমারও একই দশা। বলরাম একবার গিয়েছেন বৃন্দাবনে, দুই মাস ছিলেন, তখন নন্দ দশদা সবাইকে বলে এসেছেন যে তোমাদের কোনো চিন্তা নেই, আমি কৃষ্ণকে বুঝিয়ে টুঝিয়ে এই বৃন্দাবন তোমাদের কাছে পাঠিয়ে দেব। তো বলরাম বলছেন, দেখো আমি কৃষ্ণকে যা বলে সব করে, এই একটা কথা কোনোদিনই মানতে চায় না, এই ব্রজে কোনোদিনই যেতে চায় না, তা আমি তো সেখানে যাবো না, তাহলে আমাকে গেলে নন্দদশদা কি বলবে? হ্যাঁ, তো বলরামও ভয় পাচ্ছে, তো সবাই চিন্তায় পড়ে গেছে, এবং কি হবে, তাহলে কে সংবাদ নিয়ে যাবে? তো ঠিক এই সময় সুভদ্রা এসে পৌঁছে গেছে, কি ব্যাপার? তো তারা বলেছে, এই অবস্থা এখনই কৃষ্ণকে জাগালেই যদি ব্রজে ফিরে যায়, তো ব্রজের অবস্থা দেখে সে আর এখানে আসবে না, তাই আমরা কাউকে পাঠাতে যাইছি এই সংবাদটা দিতে। তো সুভদ্রা বলছে, কোনো চিন্তা নাই, আমি যাব, আমি যাব, আমি সোজা গিয়ে মাহে দশদার কোলে বসে পড়ব, কোলে বসে আমার হাতল দিয়ে তার চোখের জল মুছে দেব, আর তাকে বলবো তোমার কানাই কৃষ্ণ এই অল্প সময়ের মধ্যে আসবে। কিন্তু তারা চিন্তা করছে, তুমি যে বলবে তারা সে বিশ্বাস করবে? তো বলরামের কথা বিশ্বাস, বলরাম বলে এসেছিল গেল না, উদ্ধব বলে এসেছিল গেল না। তো সুভদ্রা বলছে, না না তোমাদের চিন্তা করতে হবে না, ওরা যদি আমাকে এই কথা বলে যে সুভদ্রা তুমি যে বলবে কৃষ্ণ আসলো, আমরা কি করে বিশ্বাস করবো? বলরাম তো বলে গেছিল আসলো না, উদ্ধব তো বলে গেছিল আসলো না, তখন আমি বলবো না না
ওদের হৃদয়টা পাথরের মতন। আমি তো নারী, আমি তোমাদের ভাব বুঝি, আমি তোমাদের কোনোদিন মিথ্যা বলবো না। তো এইরকম বললে ওরা বিশ্বাস করবে আমার কথা। তুই প্ল্যান করাল, ঠিক আছে সুভদ্রা আগে যাও সম্বাদ নিয়ে। সুভদ্রা যাওয়ার রেডি? সুভদ্রা তো খুব দায় দায়িত্ব নিয়েছে, আমিও যাই এই সুযোগ দেখে একটু। বলতাম বলছেন আমিও যাবো বৃন্দাবনে। তখন গুচর রথ ঠিক হলো, বলদেবের রথ, তারপরে সুভদ্রার রথ। বলদেবের রথ আছে কি, রথের নাম কি? তালধ্বজ। বলদেবের রথে তালধ্বজ, আর সুভদ্রার রথ আছে দেবদলনা। না দুটো রথ রেডি হয়ে গেল।
এই যে গত রথযাত্রা এইভাবে আসলে
কৃষ্ণ দ্বারকা, দ্বারকা থেকে সুন্দরতন বৃন্দাবনে যাচ্ছেন, এই উপলক্ষে রথযাত্রা আছে। আগে বলরামের রথ, তারপর সুভদ্রার রথ। বললে কি যখন গিয়ে সে ব্রজে উপস্থিত হয়েছে, আর কৃষ্ণের বিরহে সে ব্রজের কি ভাব, সমস্ত মানুষেরা একদম খাওয়া দাওয়া বন্ধ করে খুব রোগা রোগা হয়ে গেছে, গাছের কোনো পাতা নেই, পশু পাখিরা পর্যন্ত আহার বিহার পরিত্যাগ করে দিয়েছে। উড়িষ্যার কবি লিখছেন, কৃষ্ণের বিরহে মা দশদার আংটি, মা দশদা অপক্ষীণ হয়ে গেছে, অঙ্গুলির আংটি বাহুতে কঙ্কন করে তিনি পড়ছেন। মানে অত বিরহ, মানে অত অবস্থা খারাপ, অবস্থা দেখে আর বলরাম সুভদ্রা বিশ্বাস করতে পারো না। কাউকে ভালোবাসলে কি এরকম অবস্থা হয় নাকি? এই প্রেমের চরম পরাকাষ্ঠা, এই ব্রজের
যেভাবে পরিস্ফুটিত হয়েছিল
রাধারানীর বিরহ, এখন রাধারানীর দেহত্যাগ করবে, একদম শেষ সময় এসে গেছে। রাধারানীর দেহত্যাগ হবে,
আমি কোনোদিনই তোমার অঙ্গ স্পর্শ করার সুযোগ পাই না।
কৃষ্ণের প্রিয়া, তাই আজকে অন্তিম সময়ে তোমার চরণের ধুলি আমার মাথায় নিয়ে আমার জীবনকে সার্থক করব। এই বলে অভিমন্যু রাধারানীর চরণ স্পর্শ করে তার মাথায় লাগাচ্ছে। কিছু সময় পরে জটিলা কুটিলা এসে গেছে, তারা দোষ ক্ষমা চাইছে। হে রাধারানী, কুটিলা বলছে আমি কত অপরাধ করেছি, তোমাকে আমরা তোমাদের কত অপবাদ দিয়েছি, তোমাকে কুলোটা বলে প্রচার করেছি, আসলে তুমি সত্যি নারী। এরকম বলে সেই পূর্বের কথা বর্ণনা করে কিভাবে কৃষ্ণ একবার প্রমাণ করে দিয়েছেন যে রাধারানী হচ্ছেন সতী। কৃষ্ণকে জ্বর হয়েছে, বলছে যে যমুনা থেকে জল নিয়ে আসলে একটা কলস করে, যে কলসে 1000 ছিদ্র আছে, সেই জল পান করলে আমার শরীর ভালো হবে। জটিলা কুটিলা গিয়েছে, সব জল পড়ে গেছে, রাধারানীকে নিয়ে এসে আর একটু জল পড়ে না, তো সেই কথাটা তারা তুলে ধরেছে। সমস্ত ব্রজবাসীরা আসছে, কৃষ্ণ রাধারানী প্রায় বিহত্যাগ করবে এই অবস্থা এখানে ব্রজে। দ্বারকায় কি হয়েছে না, বলরাম সুভদ্রাকে পাঠিয়ে যাওয়ার পরে কিছুর পরে উদ্ধব বলছে নারদমণি, এবার তোমার বিনা যন্ত্র দিয়ে রাধারানীর নাম উচ্চারণ করো। তো কৃষ্ণ তার চেতনা ফেরে পাক, কারণ নারদমণি বিনা যন্ত্র দিয়ে নারদমণি বাজায় বিনা রাধিকা রমণের নামে, রাধারানীর নাম দিয়ে বিনা বাজাচ্ছেন। তখন কৃষ্ণ আস্তে আস্তে তার জ্ঞান ফেরে পেয়েছেন। তো যখন কৃষ্ণ বাহ্যিক জ্ঞান ফেরত পেয়েছেন, মানে জ্ঞান ফেরত পেয়েছেন, তখন কৃষ্ণ হঠাৎ দৌড়াতে শুরু করেছেন, সমস্ত প্রাসাদের মধ্যে ছুটছে, এদিকে ছুটছে, ওদিকে ছুটছে। আসলে কৃষ্ণ জেগেছে, কৃষ্ণ মনে করছে এখনো যেন বৃন্দাবনে আছে, এখনো বৃন্দাবনে আছে। কৃষ্ণ তখন জ্ঞান অজ্ঞান হয়ে পড়ে গেছে, মানে তিনি বৃন্দাবন লীলায় প্রবেশ করে গেছেন। কৃষ্ণ মনে করছে বৃন্দাবনে আছে, তো প্রাসাদে খুব ছুটছে, আর বলতো এ গোপীগুলো খুব বদমাস, আমার সবসময় বাংশি চুরি করে নিয়ে পালায়, সবসময় আমাকে হয়রানি করে। এরকম বলতে বলতে ছুটছে যে গোপীরা আমার কোথায় চুরি করে নিয়ে গেছে, বাংশি কোথায় গেল, বাংশি কোথায় গেল। এরকম ছুটতে ছুটতে হঠাৎ উদ্ধব সামনে বসে গেছে। তো কৃষ্ণ বলে উদ্ধব তুমি এখানে কি করছো, তুমি বৃন্দাবনে কেন, বৃন্দাবনে তোমার কি কাজ আছে? মানে কৃষ্ণ দ্বারকায় আছে, দ্বারকা থাকলেও দ্বারকা দেখতে পাচ্ছে না, কিন্তু আলাদা ভাবে আছেন, তিনি বৃন্দাবনে দেখছেন। তিনি উদ্ধব বলছেন উদ্ধব তুমি বৃন্দাবনে কি করছো? উদ্ধব কৃষ্ণকে ধরে, এ কৃষ্ণ
এটা বৃন্দাবন না, এটা দ্বারকা। তুমি বুঝতে পারলে তুমি দ্বারকায় আছো, তুমি বৃন্দাবনে না। আর যখন কৃষ্ণ শুনতে হ্যাঁ আমি বৃন্দাবনে নেই, আমি দ্বারকায় আছি, আর তখন বৃন্দাবনের বিরহ আরো তীব্র হয়ে উঠেছে তার মধ্যে। আমাকে এক্ষুনি বৃন্দাবনে যেতে হবে। উদ্ধব হ্যাঁ আমরা তো জানি তুমি এক্ষুনি বৃন্দাবনে যেতে চাইবে, তোমার রথ এখন রেডি আছে। তার জগন্নাথের রথের নাম হচ্ছে নন্দীঘোষ, তো নন্দীঘোষ রথ এখানে রেডি আছে। তখন ভগবান কৃষ্ণ সে রাধা প্রেম মদিরা পান করেছেন, কারণ ঝুলে ঝুলে যেরকম খুব মদ পান করলে যেরকম ভাব, গৌর গোবিন্দ সিং মহারাজ বর্ণনা করেছেন এই লীলা যখন বর্ণনা করেছেন যে জগন্নাথকে যখন নিয়ে আসা হয় এই পহন্ডি বিজয় করা হয়, জগন্নাথ মাথার বিরাট একটা কি ফুল যে সাজানো থাকে এইরকম এরকম করে যেন সে মদ খেয়ে যেরকম ঝুলে ঝুলে আছে মাথা লাই যেন আছে। কৃষ্ণ এই রাধা প্রেমরস মদিরা পান করেছেন, তাই এরকম ঝুলাতে ঝুলাতে রথের উপরে উঠেছেন, আর রথে করে বৃন্দাবনে যাচ্ছেন। আর বৃন্দাবন যখন গিয়েছেন এইরকম হয়েছে এই ঠিক নিধুবনে যেখানে রাধারানীর মৃত্যু অবস্থা পড়িয়াছেন, ঠিক সে সময় কৃষ্ণের একটা সেখানে পৌঁছে গেছে। আর ব্রজবাসীরা মনে করছে যে রাধারানী তো মৃত্যু হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে। আর কৃষ্ণকে দেখে তাদের দুঃখ আরো বেড়ে গেছে, তারা আনন্দ পাবে কি? তারা বলছে তুমি আর পাঁচ মিনিট আগে কেন আসলে, এখনই কেন এসেছ? তারা যে রাধারানী চলে গেল তুমি এখনো আসলে, তাদের আনন্দ কি হবে? তারা আরো বিপ্রত হয়ে পড়ছে, কিন্তু একটু আগে কেন আসলো না। ব্রজবাসীদের এইরকম ভাব। আর কৃষ্ণের ভাব কি? তো কৃষ্ণ দেখছে যে আমার প্রেমে রাধারানী বৃহত্যা করলো, ব্রজবাসীদের এইরকম অবস্থা, এইরকম প্রেমের পরাকাষ্ঠা দেখে কৃষ্ণ সেরকম চমৎকার হয়ে বড় বড় চোখ হয়েছে, হাত ভেতরে ডুবে গেছে, পা ভেতরে ডুবে গেছে, একদম সে মূর্ছা সেখানে পড়িয়াছে। তো রাধারানী সবাই মনে করছে রাধারানী মারা গেছে, ব্রজবাসীরা মনে করছে যে দুঃখ পাচ্ছে কেন কৃষ্ণ এখানে আসলো। আর কৃষ্ণের দিকে রাধারানীর বিরহে সেও মূর্ছায় পড়ে গেছে, সব স্তব্ধ নিস্তব্ধ, কি হবে একদম ক্লাইম্যাক্স পয়েন্টে চলে গেছে। ঠিক এই সময় কি হয়েছে, রাধান তো চোখ বন্ধ করে পড়ে আছেন, সবাই তো মনে করছে যে নাটক শেষ, এইখানে আর কি যে হবে আর পরে, কেউ বুঝে উঠতে পারছে না। ভিতরে আরেকটি ঘটনা আছে কি, কৃষ্ণ যেখানে মূর্ছায় পড়ে আছেন কৃষ্ণের গায়ে গন্ধ প্রবাহিত আছে, বায়ুতে প্রবাহিত আছে, আর সেই গন্ধ রাধারানীর নাসিকায় প্রবেশ করছে। তো রাধারানী মূর্ছায় পড়ে গেছে, কৃষ্ণকে দেখতে পাচ্ছে না, কৃষ্ণ আছে বলে জানে না। এদিকে মৃত্যু জীবনের শেষ সময় হলেও রাধারানী কৃষ্ণ অঙ্গের গন্ধ আস্বাদন করার জন্য অত দক্ষ, সে অবস্থাতেও সে বুঝতে পারছে রে কৃষ্ণ এখানে এসেছে, কৃষ্ণের অঙ্গের গন্ধ সুন্দর ভাবে গ্রহণ করতে পারে। তো তার মধ্যে প্রেমের চরম উৎকর্ষতা, কৃষ্ণের রূপ, তার গন্ধ, তার শব্দ, পাঁচটি বিষয় কৃষ্ণের মধ্যে রয়েছে, কে বুঝতে পারবে? যার মধ্যে প্রেম যত বেশি পরিমাণে উৎকর্ষতা লাভ করবে সে তত বেশি পরিমাণে উপলব্ধি করতে পারবে। তো রাধারানীর তো চরম উৎকর্ষতা, তো সে অবস্থাতেও কৃষ্ণের অঙ্গের গন্ধ তার নাসিকা যখন প্রবেশ করছে, তো রাধারানী বুঝতে পারছে আরে কৃষ্ণ তো এসে গেছেন। তখন তো আস্তে আস্তে চোখ খুলতে শুরু করেছে, তো রাধারানী চোখ খুলেছেন, দেখছেন কৃষ্ণ, কৃষ্ণের মূর্ছায় পড়েছেন। হে ললিতা, হে বিশাখা, আমার কৃষ্ণের কি হলো, তাড়াতাড়ি দেখো কৃষ্ণের কি হলো। ললিতা বিশাখা দেখছেন এবং সবাই যখন রাধারানী কথা বলছে, তার সমস্ত ব্রজবাসীরা খুব খুশি হয়ে গেছে যে রাধারানী কথা বলছে, খুব খুশি হয়ে গেছেন। রাধারানী কথা বললে কি হবে, কৃষ্ণ আবার একদিকে মূর্ছায় পড়ে আছেন, সবার চিন্তা হয়ে গেছে কৃষ্ণের কি হবে। রাধারানী বলছে হে ললিতা, হে বিশাখা, দেখো আমার কৃষ্ণের কি হলো। ললিতা বিশাখা তো জানে কৃষ্ণের কি রোগ, ললিতা বিশাখা ভালো হয়ে জানা আছে কৃষ্ণের রোগ কি, আর কৃষ্ণের রোগের মেডিসিনটা কি ভালো হয়ে জানা আছে। ললিতা বিশাখা দুজন গিয়ে আবার কৃষ্ণের কানে গিয়ে রাধারানীর নাম উচ্চারণ করতে শুরু করতেই কৃষ্ণ আস্তে আস্তে চোখ খুলেছেন। সেই বহু বছর বিরহের পরে রাধারানী তার সামনে প্রকট ভাবে কৃষ্ণকে দর্শন করছেন, আর কৃষ্ণ সবার সামনে প্রকট ভাবে রাধারানীকে দর্শন করছেন। এই বহু দিনের বিরহের পরে এই দর্শনের যে অফুরন্ত আনন্দ, সে আনন্দের বর্ণনা করা যায় না। হ্যাঁ, রাধা কৃষ্ণের মধ্যে যে অফুরন্ত আনন্দ, তো সেই অতদিনের বিরহের দুঃখ এই সব কিছু ভুলে গেছে, আর সেগুলোকে বুঝতে পারেন না যে আমাদের কিছু জীবনের দুঃখ ছিল কিনা। তখন তারপর এইভাবে পরস্পর রাধা কৃষ্ণের যুগল মিলন হয়েছে, জয় জয় রাধা কৃষ্ণের যুগল মিলন, আমরা একটা গান গাই না। তখন রাধা কৃষ্ণ সারা রাত সেখানে অতিবাহিত করেছেন, আর সকালে উঠে সেই সমস্ত ললিতা যে সখীগণ সেখানে আরতি করেছেন। তো এই হচ্ছে রথযাত্রার আর একটি তাৎপর্য। যদিও সবাই এই তাৎপর্য জানে না, বিভিন্ন মতবাদ পোষণ করে থাকেন, তাতে গৌড়ীয় বৈষ্ণব আচার্যদের বা মহাপুরুষ ভাব নিয়ে এইভাবে কৃষ্ণ আর বলরাম আর সুভদ্রা এই রথযাত্রা করে দ্বারকা থেকে বৃন্দাবনে আগমন করেছিলেন। জয় জগন্নাথ রথযাত্রা কি, জগন্নাথ বলদেব সুভদ্রা দেবী কি, সর্বেত ভক্ত বৃন্দ কি, ইতাই গৌরীনাথ আনন্দে হরি হরি।